মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, mhstation.tk। শুনতে থাকুন আজকের গল্প, মৃত্যুদিন। মৃত্যুদিন অনেকটা জন্মদিনের মতোই প্রতি বছর নিঃশব্দে আসছে, আবার চলেও যাচ্ছে। আমরা কেউ জানতেও পারছি না, পারবো না কোনোদিন। জানতে পারবে শুধু আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবরা। তুই মৃত্যুকে মেনে নেওয়ার ব্যাপারে আবার দু ধরনের মানুষ লক্ষ্য করা যায়। প্রথম দল, যারা দিনের পর দিন কান্নাকাটি করেন, হাত পা ছোঁড়েন, স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না আর। যেমন সিলভিয়া প্লাথ, সারা জীবন তার বাবার মৃত্যু মেনে নিতে পারেননি। আবার দ্বিতীয় দল হলো বিমল শঙ্করের মতো মানুষ, যিনি স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরেই সব দুঃখ ভুলে বাগান পরিচর্যায় মন দিয়েছেন। কি বলছেন, বিমল শঙ্করকে চেনেন না? চলুন তাহলে পরিচয় করে নেওয়া যাক আমাদের আজকের গল্পে, মৃত্যুদিন। বাগানে যাওয়ার জন্য জুতোটা পায়ে গলাতে গিয়েও থেমে গেলেন বিমল শঙ্কর, কি যেন একটা ভুলে যাচ্ছেন। অবশ্য ইদানিং এ ব্যাপারটা নতুন কিছু নয়, বয়স 60 পেরোনোর পর থেকে বেড়েই চলেছে এই রোগটা। কখনো জল খাবার খেয়েও ভুলে যাচ্ছেন, পুজোয় বসার আগে স্নান করতে ভুলে যাচ্ছেন, গত পরশুই সকালবেলা ঘুম থেকে উঠে চশমা পরতে ভুলে গেছিলেন, বাথরুমে ঢুকতে গিয়ে হুঁচট খেয়ে সে এক কাণ্ড আর কি। আজ কিন্তু সেসব কিছু নয়, অন্য কিছু একটা। কাল রাতেও মনে ছিল, সকালে উঠে কি যেন একটা করার ছিল। ঘরের চারিদিকে একবার ভালো করে তাকালেন বৃদ্ধ বিমল শঙ্কর। ছোট ছেলের ঘরের দরজার উপর চোখ পড়তেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। মাঝারি বয়সী এক মহিলার ছবি ঝুলছে সেখানে, কাঠের ফ্রেমে বাঁধানো আদিকালের পোর্ট্রেট সাইজের ছবি। সারা বছরই দেওয়ালের ঠিক ওই জায়গাটাতেই ঝুলতে থাকে সেটা। আজ নতুনত্বের মধ্যে একটা গাঁদা ফুলের মালা চড়েছে তাতে, বিমল শঙ্করের বিগতা স্ত্রী সুনন্দা। আজ তার মৃত্যুবার্ষিকী। জীব কাটলেন বিমল শঙ্কর, সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেল। দু মিনিট চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবলেন তিনি, মালাটা ভালো করে লক্ষ্য করলেন, তারপর উঁচু গলায় ডাক দিলেন, সুবীর। বিমল শঙ্করের ছোট ছেলে সুবীর ঘরের ভিতরেই ছিল, অফিসে যাওয়ার তোড়জোড় শুরু হতে আরও মিনিট বারো দেরি আছে। অলসতার শেষ কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল সে। এই মুহূর্তে বেরিয়ে আসতে ইচ্ছা হলো না, সেও গলা তুলল,
হ্যাঁ কি হয়েছে?
পায়ে গলিয়ে ফেলা চটিটা আবার ছেড়ে রেখে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন বিমল শঙ্কর। ভারী গলায় জিজ্ঞেস করলেন,
এই মালাটা কি তোমরা বানিয়েছ?
হ্যাঁ, আপনার বৌমাই আজ সকালে বাগান থেকে ফুল এনে বানালো।
বৃদ্ধের মুখ কঠিন হয়ে গেল, গলকণ্ঠটা একবার উপরে উঠে আবার শান্ত গতিতে নিচে নেমে এলো।
ফুল তো বাজারেও কিনতে পাওয়া যায়, তাতে মালাও তৈরি হয়।
একটু থতমত খেয়ে বিছানার উপরে উঠে বসল সুবীর, ঝাঁঝালো গলায় বলল,
মানে
আজ মায়ের মৃত্যুদিন, নিজেদের বাগানের ফুল দিয়ে যদি মালা গেঁথেই থাকে তাতে ক্ষতিটা কি হয়েছে?
ও, কতদিন জল দিয়েছ গাছে?
আমি দিইনি, আপনার বৌমা দিয়েছে।
সে তো ভাসিয়ে পুকুর করে দিয়েছে, তাতে কি আমি জলপদ্ম ফোটাবো?
শেষ কথাটা একটু বেশি শ্লেষের সাথে বলেছিলেন বিমল শঙ্কর, গলাটা খানিকটা নামিয়ে ধীরে সুস্থে বললেন,
দেখো আজ আমি বারণ করে দিচ্ছি, আমি যতদিন আসি আমার বাগানের গাছে তোমরা হাত দিও না, সে চারি মৃত্যুদিন হোক।
সুবীর অবাক হয়ে তাকিয়ে থাকে বাবার দিকে, তার মা মারা গেছে তাও আজ 20 বছর হলো, শেষ কয়েকটা বছর শরীর ভালো ছিল না সুনন্দার। বিমল শঙ্কর সারা রাতে জেগে পাহারা দিতেন। স্ত্রী মারা যাওয়ার কয়েকদিন আগে অদ্ভুত রকম হিংসুটে হয়ে যান তিনি। ছোট দুই ছেলেকে রেখে আসেন গ্রামের বাড়িতে। মৃত্যুর পর সৎকারে পর্যন্ত বেশি লোকজন আসতে দেননি। মাস চারে কেটে যাওয়ার পর ছেলেদেরকে ফিরিয়ে আনেন। তারপর থেকে আবার তিনি স্বাভাবিক মানুষ। দুঃখের রেশ সময়ের সাথে কেটে গেছে। ছেলেদেরকে একটু একটু করে বড় করেছেন। বড় ছেলেকে পড়াশোনা করতে বিলেত পাঠিয়েছেন। বছর পাঁচেক আগে চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে বাগানের দিকে মন দিয়েছেন। এসবটা আগে যে ছিল না তা নয়, কিন্তু ইদানিং সেটা যেন বিচ্ছিরি রকম পাগলামির জায়গায় পৌঁছেছে। যে স্ত্রীকে এত ভালোবাসতেন তার মৃত্যুদিনে একটা ধূপ পর্যন্ত জ্বালার কথা মনে থাকে না, এদিকে বাগান থেকে ফুল ছিঁড়লে দু কথা শুনিয়ে দেন। সুবীর উঠে পড়ল। এরপর আর বেশি কথা বাড়ালে বাড়তেই থাকবে। কাঁধে গামছা ফেলে বাথরুমে ঢুকে এলো সে। বিমল শঙ্কর আবার পায়ে চটি গলিয়ে বাগানে চলে এলেন। চারপাশটা নানা রকম ছোট বড় গাছের মেলা। এর অনেকগুলো নাকি আবার এদেশে তেমন পাওয়াই যায় না। বিশেষ সুপারিশ করে বিলেত থেকে আনিয়েছেন তিনি। সেগুলোর যত্নও বেশি। দেশি ফুলের গাছগুলো সুনন্দাই লাগিয়েছিল, তার বেশিরভাগই বহুদিন আগে মরে গেছে। আবার নতুন গাছ লাগিয়েছেন বিমল শঙ্কর। বাড়ির ঠিক গা বেয়ে উঠেছে একটা টগর গাছ, তার পাশের টবেই রজনীগন্ধা। ফুলের উপর নাক নিয়ে এসে গন্ধ নিলেন তিনি। না, কাল রাতের ফুল আজ সকালেই মিয়ে এসছে। কেন যে এত তাড়াতাড়ি ঝরে যায় কে জানে। বিমল শঙ্করের অনেক দিনের ইচ্ছা ছিল বাগানের মাঝখানে একটা ছোট পাথরের ঝর্ণা করবেন, কিন্তু গাছের বিলিতি চারা কিনতেই সব টাকা খরচ হয়ে যায় তার। বাড়ির পিছনের দিকে এলে একটা নিম গাছ চোখে পড়ে। এটাই বাগানের সব থেকে বড় গাছ। তলায় একটা কাঠের বেঞ্চি রাখা আছে, তাতে শুয়ে শুয়ে মাঝে মধ্যে দোল খাওয়া যায়। সেটার সামনে এসে বৃদ্ধ দেখলেন তার উপর পরমা বসে আছে। পরমা সুবীরের স্ত্রী। তাকে দেখেই থমকে দাঁড়ালেন বিমল শঙ্কর। মুখ কঠিন হয়ে উঠল তার। পরমা উঠে দাঁড়ালো, হাসি মুখে চেয়ারের দিকে দেখিয়ে বলল,
আসুন না বাবা, বসুন।
গাছটা চেহারায় বিশাল, নিচের অনেকটা জায়গা ছায়া হয়ে আছে। নিঃশব্দে বসে পড়লেন বিমল শঙ্কর। পরমার দিকে আর একবার ভালো করে তাকালেন। বাতাসে কিসের যেন গন্ধ শুঁকলেন। তারপর একটু বাঁকা হাসি হেসে বললেন,
এ অভ্যাস সহজে যাওয়ার নয় মা, আমিও কি আর সাধে ছেড়েছি।
কি অভ্যাস?
পরমা অবাক হয়ে জিজ্ঞেস করে।
ওই যে অভ্যাসে ক্যান্সার হয়, ভেবেছ বুড়ো মানুষ কি বা বুঝবে? বুড়ো হয়েছি বটে, কিন্তু এই বাগানের সব গাছ আমার সাথে কথা বলতে পারে।
পরমার মুখ লজ্জায় লাল হয়ে ওঠার আগেই সে লাফিয়ে ওঠে। এতক্ষণে পায়ের তলায় জ্বলন্ত সিগারেটটা ফোসকা ফেলে দিয়েছে, সেই সাথে অসহ্য যন্ত্রণা। অথচ সেটাকে চাপা না দিলে উপায় ছিল না। চোরাস্রোতের মতো ধোঁয়া বেরিয়ে আসতো এক টানা। বাঁ পায়ের তলা চেপে ধরে মাটিতেই বসে পড়ে পরমা। বাধা দেন না বিমল শঙ্কর।
তোমার মায়েরও এরকম নেশা ছিল বুঝলে।
ব্যথার মাঝেও চমকে ওঠে পরমা।
মায়ের সিগারেটের?
বিমল শঙ্কর হেসে ওঠেন।
আরে না না, সেকালের মেয়েরা সিগারেট পাবেই বা কোথায়? আর একটু ওই বাঘবন্দি খেলার নেশা ছিল।
মানে ওই দাবার মতো খেলাটা?
হ্যাঁ, এখন আর কেউ তেমন একটা খেলে না।
বৃদ্ধের চোখ দূর দিগন্তের দিকে বিলীন হয়ে যায়।
বিয়ের আগেই নেশাটা মাথায় চড়েছিল, এদিকে বিয়ের পরে আর খেলার লোকও পেত না, সে আমাকেই খেলতে হতো।
পরমার ব্যথাটা এতক্ষণে একটু ধরে এসেছে। সে একগাল লাজুক হেসে জিজ্ঞেস করলো,
আপনি নিশ্চয়ই হেরে যেতেন।
সে আর বলতে, আমি তখন সবে সে খেলা শিখছি, আর সে ততদিনে হাত পাকিয়ে ফেলেছে।
কথাটা বলে খুব এক চোট হেসে নিলেন বিমল শঙ্কর। তারপর আচমকাই মুখ শুকিয়ে গেল তার, গলার শব্দ একেবারে নিচে নামিয়ে ফিসফিস করে বললেন,
একটা কথা তোমায় বলছি, এ কথাটা আবার ওই আহাম্মকটাকে বলে ফেলো না জানো।
না না, আমি কি বলেছি কিছু?
পরমা অভিমানী গলায় বলে,
না তাহা নয়, তবে এ অতি লজ্জার ব্যাপার। ছি ছি ছি,
আরে আমি ছাড়া আর কেউ তো নেই, বলে ফেলুন বলে ফেলুন।
পরমা কথাটা বলতেই অবর্ণনীয় একটা হাসি খেলে গেল বৃদ্ধের মুখে। চারপাশে একবার তাকিয়ে নিয়ে বললেন,
খেলায় আমাকে কখনো বাঘ হতে দেয়নি সে, চিরকাল আমি ছাগল আর সে বাঘ।
পরমা প্রায় আঁতকে ওঠে।
আপনি কলকাতা হাইকোর্টের দুধে উকিল বিশ্বম্বর চৌধুরী, শেষে বউয়ের কাছে ছাগল হতেন?
একটা নয় কুড়িটা ছাগল, কিছুতেই আটকাতে পারতাম না তাকে, বা কিছুতেই বন্দি হতো না।
বৃদ্ধের শেষ কথাগুলো অদ্ভুত শোনালো। পরমা বুঝল, এই বাগানের ফুলগুলোর মতো অকালে ঝরে যাওয়া স্ত্রীর স্মৃতি কষ্ট দেয় তাকে, অথচ সেগুলোকে আগলেও রাখেন না তিনি, যেন একটু পরেই আবার মৃত মানুষটা ফিরে আসবে, আলাদা করে মনে করার দরকার নেই তাকে। সময় কি এভাবেই মানুষকে শোক ভুলিয়ে দেয়? প্রিয়জনকে হারানোর দুঃখটা সবারই পাওনা থাকে, সেই দুঃখটুকু মুছে যাওয়ার পরে যা পড়ে থাকে সেটাকে নাম দিয়ে যায়নি কেউ। হাওয়ায় মস্ত নিম গাছের পাতা একটু একটু দুলছে, সেই সাথে দু একটা পাতা এসে পড়ছে পায়ের কাছে। একটা পাতা তুলে নিলেন বিমল শঙ্কর, সেটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন,
নিম গাছের অনেক গুণ জানো, তোমরা তো ক্রিম টিম অনেক মাখো, আমাদের তো এইসবই থাকে বলে দেখেছি।
আজকের দিনটা আপনার মনে ছিল না বাবা?
আচমকাই প্রশ্নটা করে বসে পরমা, কিরকম যেন একটা কৌতূহল হচ্ছে তার। আজ সকালে যে মানুষটাকে সে মালা দিয়েছে তার বয়সও পরমার মতোই ছিল, পরমার মতোই স্বপ্ন দেখত সে, একটা মানুষের সাথে বুড়ো হওয়ার স্বপ্ন, একসাথে কুঁচকে যাওয়ার চামড়ার স্বপ্ন, একসাথে পাওয়া যন্ত্রণার স্বপ্ন, মানুষের একসাথে জীবনকে বিদায় জানিয়ে অনন্ত যাত্রার স্বপ্ন। সেগুলো বাস্তবের মাটি ছোঁয়ার আগেই তার শরীর ছাই হয়ে মাটি ছুঁয়েছে। উল্টো দিকের মানুষটার কথা ভাবেও নি একবার। প্রশ্নটা কানে যেতে কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন বিমল শঙ্কর, তারপর অপরাধীর মতো মাথা নাড়াতে নাড়াতে উচ্চারণ করলেন,
না।
কেন? আপনি তো মাকে ভালোবাসতেন।
নিম পাতাটা হাতে ধরে বসে রইলেন তিনি, উত্তর দিলেন না। পরমা উঠে পড়তে যাচ্ছিল, এতক্ষণ সুবীরের বেরোনোর সময় হয়েছে, আর বাগানে বসে থাকলে চলবে না, কিন্তু সে ফিরতে পারল না। খসখসে গলায় একটা প্রশ্ন ভেসে এলো পিছন থেকে,
আজকের দিনটা মনে রাখবো কেন?
জানেন না, আজ আপনার স্ত্রীর মৃত্যুদিন।
হাতছানি দিয়ে তাকে ডাকলেন বিমল শঙ্কর, বললেন,
এই গাছের ছায়ায় বসো, অতগুলো কথা বলবো তোমাকে, কিন্তু একটা শর্তে।
কি শর্ত?
হারিয়ে যাওয়া কৌতূহলটা আবার পরমার গলায় ফিরে এলো।
কথাগুলো কাউকে বলতে পাবে না তুমি, মনে থাকে যেন, কাউকে না।
মানুষটার মধ্যে একটু আগের সারল্য আর নেই। পরমা বুঝল যে কথাগুলো সে আজ শুনতে চলেছে তা আগে কেউ শোনেনি, বৃদ্ধের গোপন সিন্ধুকে বহু বছর যত্নে লালন করা টপ সিক্রেট।
আচ্ছা বাবা, বলবো না বলছি তো, আপনি বলুন তো।
গাছের কাণ্ডে একটা হাত রেখে তিনি বলতে শুরু করলেন,
সুগন্ধার রোগটা যখন ধরা পড়ল তখন আমি কিছুই জানতে পারিনি, সে জানতে দেয়নি, পরে কাগজপত্র দেখে জানতে পেরেছিলাম মারণ রোগে ধরেছে তাকে। আমি ওকালতি করতাম, রোগ নাড়া নিয়ে বেশি জানতাম না। ভাবতাম এত ডাক্তার এত ওষুধ, মানুষ তো চোখের সামনে চিকিৎসার পরেও মারা যেতে পারে না। এত কিছুর মাঝেও তার বাঘবন্দি খেলা কিন্তু বন্ধ হয়নি। আমি কোর্ট থেকে ফিরলেই লাইন টানা কাগজে বাঘ ছাগল সেজে যুদ্ধ শুরু হতো। সেদিনও তেমনই খেলছিলাম, তার মাথা হয়তো কাজ করছিল না, বারবার ভুল চাল দিচ্ছিল, আমি আরো ভুল চাল দিয়ে জিতিয়ে দিচ্ছিলাম তাকে। এমন সময় সে হঠাৎ হেসে উঠল, বলল, আমাকে আর বন্দি করতে পারলে না গো। সেদিন প্রথম বুঝেছিলাম।
একটু থেমে শ্বাস নিলেন মানুষটা। পরমা আর একটু কাছে সরে এলো, কোনো কথা বলল না।
তারপর থেকেই আর তেমন একটা খেলেনি, তার বদলে আমি তাকে গল্পের বই পড়ে শোনালাম। সে চুপ করে শুয়ে শুয়ে শুনত, বেশিরভাগই রূপকথা, দেশ বিদেশের রূপকথা, বড় ভালোবাসত শুনতে। তো এরকমই একদিন জাপান দেশের রূপকথা পড়ে শোনাচ্ছিলাম তাকে। পড়তে পড়তে আমার বুক কাঁপতে থাকে, কিচ্ছুর জানতে দিই তাকে, একভাবে পড়ে গেছি। এক সময় সে ঘুমিয়ে পড়ল, আর আমি বারবার পড়ে গেছিলাম বইয়ের ওই জায়গাটা, বারবার বারবার।
কি হলো তোমার, এখনো বাগানে বসে আছো?
সময় মতো হাঁক দিয়েছে সুবীর। পরমা গলা তুলে বলল,
যাই আর 5 মিনিট।
তোমারও বাবার রোগ ধরলো, এবার আমি মরে গেলেও তুমিও।
ঝাঁঝালো কথাগুলোয় কান দেয় না পরমা, উৎসুক মুখে সামনে ফিরে জিজ্ঞেস করে,
কি লেখা ছিল সেখানে বাবা?
বৃদ্ধ মৃদু হাসেন,
তুমি নিজেই দেখে নিও।
কি করে দেখবো?
সে বইখানা আমি ফেলিনি এখনো, রোজ রাতে পড়ি একবার করে। আমার বইয়ের তাকে 18 নম্বর বইয়ের পিছনে হাত দেবে, পেয়ে যাবে। এখন আমাকে একটু একা থাকতে দাও।
দ্রুত পায়ে বাড়ির ভিতর ঢুকে এলো পরমা। তার বুকের ভিতর উত্তেজনার স্রোত বইছে। এক্ষুনি উত্তরটা না জানলেই নয়, কি লেখা ছিল বইয়ের পাতায়। প্রায় দৌড়ে ঘরের ভিতর ঢুকে এলো সে। সুবীর আজ নিজেই ভাত বেড়ে নিয়েছে। পরমা চুপি চুপি পড়ার ঘরে ঢুকে এলো। বিমল শঙ্করের যাবতীয় আইনের বই রাখা থাকে এখানে। জানলার পাশের র্যাকেই 18 নম্বর বইটা, তার এক পাশে একটুখানি অন্ধকার, যেন বড় সড়ো একটা বই সরিয়ে নিয়েছে কেউ। ছুটে গিয়ে সেখানেই হাত গলিয়ে দিল পরমা। কি যেন একটা হাতে লাগল, একটা পিচবোর্ড কভারের ছোট বই। বারবার মলাট দেওয়ায় অনেকটা মোটা হয়ে গেছে বইটা। জানলাটা খুলে একরাশ আলোকে পথ করে দিল সে। তারপর এক নিঃশ্বাসে বই খুলে পড়তে শুরু করে দিল। জাপানি রূপকথা, নানান রকম দেবদেবীর কথা বলা হয়েছে তাতে। না, এসবের সাথে কোনো মিল নেই, চোখে পড়ার মতো কিছুই নেই। মাথাটা ভোঁ ভোঁ করছিল। একবার ভাবল বইটা নিয়ে বাইরে ছুটে যাবে। এমন সময় একটা ছবিতে চোখ আটকে গেল তার। একটা গাছের ছবি, ঝাঁকড়া মাথা, সবুজ পাতায় ছেয়ে আছে গাছটা, অনেকটা নিম গাছের মতোই। তার পাশেই পুরনো অক্ষরে ইংরাজিতে কিছু লেখা আছে, আকাশিয়া গাছ। প্রাচীন জাপানে পরিবারের কোনো শিশু অকালে মারা গেলে তাকে কফিন শুদ্ধ মাটিতে কবর দেওয়া হতো। তারপর সেই মাটির ঠিক উপরে লাগানো হতো বড় গাছের চারা। ধীরে ধীরে সেই চারা বড় হতো, একসময় পৌঁছাতো মাটির ভিতরে। মৃতের শেষ হয়ে আসা শরীর থেকে জীবন শুষে নিত সে। তার শরীরের হাড় মাংস দিয়েই তৈরি হতো গাছের কাণ্ড, ডাল, পাতা। এভাবেই শরীর বদলে বেঁচে থাকতো সেই মানুষটা, যতদিন ওই গাছটা বাঁচে। পরমার হাত থরথর করে কাঁপছিল, ভীষণ আবেগের স্রোত এসে কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছিল তার। বইটা আবার জায়গা মতো রেখে এক ছুটে বাইরে বেরিয়ে এলো সে। সেই নিম গাছ চেয়ার থেকে খানিকটা দূরে এসে থমকে দাঁড়িয়ে পড়ল পরমা। এখন আর বিমল শঙ্কর বসে নেই, তিনি উঠে দাঁড়িয়ে এগিয়ে গেছেন সেই নিম গাছের কাণ্ডের কাছে। পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছেন তার ডালপালায়।
Perhaps love is like a resting place, a shelter from the storm. It exists.
ওই গাছের জীবিত শরীরের প্রতিটি কোষে বইছে তার মৃত স্ত্রীর রক্ত, মাংস, হাড়। একটু একটু করে নিম গাছকে বড় করে তুলেছেন তিনি, তার ছায়ায় বসে শরীর ভিজিয়ে নিয়েছেন। পরমা বুঝল স্ত্রীর মৃত্যুদিন মনে রাখেন না বিমল শঙ্কর, কারণ তার স্ত্রীর মৃত্যুদিন নেই। শুধু আত্মা নয়, ওই চিরজীবী গাছের মতোই অবিনশ্বর তার শরীর। গাছের গায়ে হেলান দিয়ে অঝোরে কাঁদছেন মানুষটা, তার অস্থির ঠোঁটে কয়েকটা শব্দ ফুটে উঠছে। দেখো শুনো আমরা তোমাকে বন্দি করেছি, আমি তোমার চেনা খেলায় হারিয়ে দিয়েছি তোমাকে, বলো দিনি। পরমার মনে হলো বিশাল গাছটাও যেন একবার হেলান দিয়ে দাঁড়ালো ছোটখাটো মানুষটার বুকে। তার ঘন ডালপালার পাঁজর থেকে কয়েকটা সবুজ কচি পাতা হাওয়ায় তুলতে তুলতে এসে পড়ছে নিচে। বয়সের ভারে বেঁকে যাওয়া বৃদ্ধের পিঠে যেন হাত বুলিয়ে দিচ্ছে তারা। প্রথমেই বলেছিলাম দু ধরনের মানুষ আছে, কেউ মৃত্যুকে মেনে নিতে পারেন, কেউ পারেন না। আসলে এই দুটো স্তরের মাঝে আর একটা ছোট স্তর আছে, তাদের জন্য যারা মৃত্যুকে জয় করেছেন। ভার্জিল বলেছিলেন লাভ কনকারস অল, মৃত্যু তো ছেলে মানুষ। শুনছিলেন মিড নাইট হরর স্টেশনের গল্প মৃত্যুদিন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
My memories of love will be all you.